সুপ্রিয় শ্রোতা, আজকের বিষয় বাংলাদেশ পরিস্থিতি। আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে, শ্রোতাদের প্রশ্ন ও মন্তব্য নিয়ে বিশ্লেষণ করতে দুজন অতিথি যোগ দিচ্ছেন। ঢাকা থেকে থাকছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমানে ঢাকার গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির। আমরা এখনও চেষ্টা করছি, হুমায়ুন কবির সাহেবকে এখনও আমরা পাইনি, তবে ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার এবং রাজনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, হ্যালো ওয়াশিংটনে। আমি ছোট্ট করে একটু সূচনা করতে চাই বিষয়টি। 2015 সালে আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি হয়েছে, সামাজিক উন্নয়ন ঘটেছে, রাজনৈতিক ঘটনা প্রবাহ নানাদিকে মোড় নিয়েছে, সাংস্কৃতিক পুনরুত্থান ঘটেছে। অনেকে বলছেন 2015 সালে 5টি দ্রুততম প্রবৃদ্ধির দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম প্রধান একটি দেশ। ও ইতিমধ্যে আমরা বাংলাদেশের সাবেক যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরকে পেয়েছি। হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি, হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ আপনাকে।
আমি একটু সূচনা দিতে চাচ্ছি। যুক্তরাষ্ট্রের পিউ গবেষণা প্রতিষ্ঠানের মতে আগামী 25 বছরে বাংলাদেশের পারচেজিং পাওয়ার পৃথিবীর 23তম অর্থনীতির দেশে পরিণত হবে, যেটি বর্তমানে 34তমতে রয়েছে। এবং অন্য একটি গবেষণা মতে বাংলাদেশের দারিদ্র সীমা কমতে শুরু করেছে, বর্তমানে শতকরা 24% টোটাল জনসংখ্যার। অর্থাৎ দারিদ্র পেছনে ফেলে ভোগ্যপণ্য চাহিদা বৃদ্ধিকারী মধ্যবিত্তের সংখ্যা বেড়ে চলছে বাংলাদেশে, আর কোটিপতির সংখ্যা এখন প্রায় 54,000 বাংলাদেশে। প্রতিবছর আরো 5,000 লোক নতুন করে কোটিপতি হচ্ছেন, এরকম একটি আমরা পরিসংখ্যান পেয়েছি। তবে নেতিবাচক দিকের মধ্যে অসংখ্য বিষয় রয়েছে, তার মধ্যে একটি বিষয় আমি উল্লেখ করছি আলোচনা শুরু করবার আগে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে গত বছর শুরু থেকে শেষ পর্যন্ত 5 জন ব্লগার, লেখক, সাংবাদিককে বর্বরভাবে হত্যা করার বিষয়। অনেকেই বলছেন বাংলাদেশে জঙ্গিবাদ ঘাঁটি গেড়েছে। শ্রোতারা প্রশ্ন করার জন্য অপেক্ষায় আছেন, তার আগে ছোট্ট করে রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনাকে অনুরোধ করছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আপনি তো একটি গবেষণা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট, বর্তমান পরিস্থিতি নিয়ে সংক্ষেপে যদি একটু শুরু করেন, তারপরে আমরা শ্রোতাদের প্রশ্ন নেব।
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন আপনার সূচনা যে অনেকগুলো পরিসংখ্যান আপনি ব্যবহার করেছেন, আসলে গত 15 বছর ধরে যদি আমরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির দিকটা দেখি, তাহলে কিন্তু আরো 10 বছর পরে বা 15 বছর সামনে যদি দেখি, তাহলে কিন্তু আমার ধারণা একই ধরনের বা ওই ধরনের উপসংহারেই আমরা পৌঁছতে পারি। অর্থাৎ আমাদের যেহেতু দেশটা আপনি বলতে পারেন ইগালাইটেরিয়ান, আমরা যেটাকে বলি, এর জন্য সোশ্যাল ইগালাইটেরিয়ানিজম আমাদের প্রায় সকল মানুষের জন্য সুযোগ তৈরি করছে অর্থনীতিতে অংশগ্রহণের জন্য। এবং এখানে একটা বিশেষ বিষয় যেটা আমাদেরকে উন্নতিতে সাহায্য করছে, সেটা হচ্ছে যে নারীদের অংশগ্রহণ। যদিও এখনো দক্ষিণ এশিয়ার দুই একটা দেশের তুলনায় হয়তো আমরা পিছিয়ে আছি, কিন্তু আমাদের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণটা বেশ সজীব বলবো এবং শক্তিশালী। এই বিষয়গুলোর কারণেই বাংলাদেশে আমরা গত 15 বছরই অর্থনৈতিক উন্নয়ন দেখেছি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর অনেকগুলো গোলস আমরা সময়ের আগেই অর্জন করতে পেরেছি এবং সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। মধ্যবিত্তের উত্থান আমরা দেখছি, যে কারণে আপনি যেমনটা বলছিলেন যে অর্থনীতি শক্তিশালী হচ্ছে, এবং এটার বিস্তার ঘটলে অর্থনীতি আরো শক্তিশালী হবে। এবং গত 2 বছরে যদি দেখি আমরা যে সময়টা নিয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছে ইদানিং কালে, কোনো কিছু দেখছি আমরা অর্থনীতিতে যথেষ্ট গতি সঞ্চারিত হয়েছে, 5% করে প্রায় এই ধরনের গতিতে অর্থনৈতিক অগ্রগতিটা হচ্ছে আমাদের। এটা আমাদের অর্থনীতিটা মোটামুটি ভালো, এবং আমরা ইতিমধ্যেই আমরা বড় বড় কিছু প্রকল্প হাতে নিয়েছি, পদ্মা সেতু যদি বলেন, ঢাকার মেট্রো রেল প্রজেক্ট যদি বলেন, আরো কিছু বড় প্রকল্প হাতে সরকার নিচ্ছে, এবং এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে আমার ধারণা অর্থনৈতিক গতিটা আরো অনিত হবে, এবং তাতে করে যে স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান গুলো আপনি বললেন সেদিকে যাওয়ার একটা সুযোগ, আমাদের ভালো সুযোগ আমাদের জন্য তৈরি হবে। এখন যে জায়গাটায় আপনি বলছিলেন সেখানে কিন্তু আমরা সম্ভব দেখছি, কিন্তু সম্ভাবনার পাশাপাশি কিন্তু আমরা রিস্ক যাকে বলি সে একেবারে নেই তেমনটা বলা যাবে না। যেমন ধরুন আমাদের এখানে অর্থনৈতিক ভাবেই বলা হচ্ছে যে বাংলাদেশের বৈষম্য বাড়ছে, এবং আপনি একটা পরিসংখ্যা দিচ্ছিলেন লাস্ট মাস শেষে, কোটিপতিদের সংখ্যা বাড়ছে, মানুষের অর্থনৈতিক অবস্থা নিচের দিকে ভালো হচ্ছে, কিন্তু সামাজিক বা বিভাজনটা অনেক বড় হচ্ছে দিনে দিনে, এবং অনেক অর্থনীতিবিদরাই মনে করছেন যে আগামী দিনে এই অর্থনৈতিক বৈষম্যটা কিন্তু আমাদের জন্য একটা ঝুঁকির কারণ হতে পারে। এটা একটা বিষয়। দ্বিতীয় দিকটা হচ্ছে যে আমরা বাংলাদেশে, এটা আমরা মোটামুটি বুঝতেই পারছি দেখছিও, সেটা হচ্ছে যে অর্থনীতি যেভাবে শক্তিশালী, অর্থনীতি নিয়ে ধরেন বিভিন্ন রাজনৈতিক দল বলেন, সামাজিক শক্তির মধ্যে যে ধরনের ঐক্যমত্যের বিষয়টা আমরা লক্ষ্য করি, যদিও তাদের বিভিন্ন দিক থেকে তারা সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে, আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটাই কিন্তু সেই ধরনের ঐক্যমত্যা আমরা এখনো গড়ে তুলতে পারিনি। তো সেই জায়গাটা কিন্তু আমাদের আরেকটা ঝুঁকির জায়গা থাকছে। আর তৃতীয় যে জায়গাটা হয়তো খানিকটা এই রাজনৈতিক অবস্থার সাথে সংশ্লিষ্ট হতেও পারে বা তার বাইরেও হতে পারে, সেটা হতে পারে যে গত কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এক ধরনের অসহিষ্ণুতা, এবং সেই অসহিষ্ণুতার বহিঃপ্রকাশটা হিংস্র বহিঃপ্রকাশ বিষয় বলি। আপনি যেমনটা বলছিলেন যে আমাদের গত বছরে বেশ কয়েকজন ধরার যারা নৃশংসভাবে হয়েছেন, বাংলাদেশে আইন শৃঙ্খলার ব্যাপারেও অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। অতি সম্প্রতি আমরা দুজন বিদেশি নাগরিকের বাংলাদেশে হত্যাকাণ্ড দেখলাম, বা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি এবং আঘাত লক্ষ্য করি, সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী যারা মুসলমান তাদের মধ্যে শিয়াদের উপর, যারা বাংলাদেশে সবসময় পদ এবং নির্বিঘ্নে বসবাস করেছেন, তাদের উপরে কিন্তু আমরা হামলা লক্ষ্য করেছি, এবং এগুলো ইঙ্গিত গুলো কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। তার কারণ হচ্ছে যে এই অসহিষ্ণুতা এবং তার সহিংস প্রকাশ, এই জিনিসগুলো কিন্তু আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট এবং বাইরের পৃথিবীর প্রেক্ষাপট বিবেচনা করি, তাহলে আমরা খানিকটা আশঙ্কা করি, এবং এই ব্যাপারে সরকারি দিক থেকে যথেষ্ট পরিমাণে উদ্যোগ সরকার নিচ্ছে। প্রতিদিন পত্রপত্রিকা আমরা দেখছি যে যারাই এই উগ্র চিন্তা ভাবনার সাথে সংশ্লিষ্ট তাদেরকেই ধরা হচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু বিষয়টা বাইরের পৃথিবীকে ভাবাচ্ছে, আমরা নিজেরও ভাবছি বাংলাদেশে, বাংলাদেশকে সবসময় আমরা প্রগতিশীল মুক্ত চিন্তা সহনশীল সমাজ বলেই তো আমরা জানি, সেখানে যখন আমরা দেখি যে অসহিষ্ণুতা দানা বাঁধছে, তার একটা সহিংস প্রকাশ ঘটছে, তখন কিন্তু আমার ধারণা সবাই মিলে কাজ করার একটা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে।
ধন্যবাদ রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমি একটু ডক্টর আলী রিয়াজ আপনার কাছে আসতে চাই। বাংলাদেশে চমৎকার সূচনা বক্তব্য করেছেন রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমি বলতে চাচ্ছি 2016 সালের শুরুটা বাংলাদেশের খুব ইতিবাচক মনে করছেন অনেকে, বিশেষ করে 5ই জানুয়ারিতে যে সমাবেশটি হলো ঢাকাতে, দুই দলই করেছে এবং খুব সহিষ্ণু মনে হচ্ছে, এটা কি ইঙ্গিত করে, আপনি কি বলবেন?
ইঙ্গিত হিসেবে যদি দেখেন তাহলে ইঙ্গিতটা নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু সেটা দুর্ভাগ্যজনক বটে। দুর্ভাগ্যজনক এই কারণে যে দুটো বড় দল ঢাকায় 3টা সমাবেশ করেছে এবং কোনো রকম গোলযোগ হয়নি, এতেই বাংলাদেশের মানুষ খুব উজ্জীবিত হচ্ছেন যে আহা, একটা বড় রকমের অর্জন হলো। এটা তো হওয়ার কথা ছিল না। রাজনৈতিক প্রক্রিয়া যদি স্বাভাবিক থাকে তাহলে একটি দেশে দুটো বড় দল, দুটো কেন, দুটো 3টে 4টে বড় দল ধরেন, তারা স্বাধীনভাবে এবং তারা দায়িত্বশীল আচরণ করে তাদের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবে, সেটাকে এত বড় করে দেখার কি আছে বলুন? আমরা এটাকে বড় করে দেখছি মানে কি? তার মানে হচ্ছে যে পরিস্থিতিটা এতটাই খারাপ, এখন আমরা খড়কুটো ধরেও ভাসতে শিখতে চেষ্টা করছি, তাই না? যে একদিন গোলযোগ হয়নি সেটাই একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটাই একটা বড় অর্জন বলে মনে হচ্ছে, এটা আমার কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হয়। অথচ এটা স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল। ফলে এই যে যে পরিস্থিতির কথা আমরা বলছি, যেটা ব্যাসাদ রহমান কবির বলেছেন যে আসলে রাজনৈতিক ক্ষেত্রে সংকটটা থেকে গেছে। বাংলাদেশের সংকটের দুটো দিক, তার সম্ভাবনার সবচেয়ে বড় সম্ভাবনার দিক হচ্ছে বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্সের ক্যাপাসিটি, তার যে শক্তি, বিরূপ প্রতিবেশের মধ্যেও বাংলাদেশের মানুষ, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মানুষ তার অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। ত্রুটি আছে, অনেক রকম সমস্যা আছে, অনেক রকম দিক এখনো বাকি আছে। যেমন ধরুন এই যে বাংলাদেশের মানুষ এখন ধনী যে 5%, তাদের আয়ের অংশ হচ্ছে জাতীয় আয়ের প্রায় 25-26%। তো এইটা তো খুব মানে বৈষম্যের লক্ষণ। অতি দরিদ্র যে 5% মানুষ আছে তাদের আয়ের অংশ হচ্ছে 1% কম। বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা 12% মতো, কিংবা ধরুন দারিদ্র কমাবার পরেও আমরা দেখতে পাচ্ছি 24-25% মানুষ দরিদ্রই থেকে গেছে, দারিদ্র সীমার মধ্যে থেকে যাচ্ছে। এই যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো এই পর্যন্ত মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ অনেক বেশি শক্তি দেখিয়েছেন, তাদের ইনোভেটিভনেস দেখিয়েছেন। রাষ্ট্র এবং বেসরকারি উদ্যোগ সমস্ত কিছু মিলে, সাধারণ মানুষ মিলে এগুলো অর্জন করেছেন এবং এগুলো একদিনে অর্জন হয়নি। ফলে এগুলো হচ্ছে আমাদের সাফল্য, এগুলোকে সাফল্য হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। কিন্তু পাশাপাশি এটাও বিবেচনা করতে হবে আরো কিছু অর্জন করার জন্য যে বাধাগুলি রয়েছে, এই বাধাগুলির মধ্যে একটা বড় রকমের বাধা হচ্ছে যে একটা হচ্ছে বৈষম্য। আমি মনে করি যে বৈষম্য যতটা কমেছে তার চেয়ে অনেক বেশি কমানো দরকার, না হলে আপনি আগাতে পারবেন না। কিন্তু তার পাশাপাশি যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক বাধা। যে অর্থে আমি বলি যে বাংলাদেশের প্রধান সংকটটা এখন যদি থেকে থাকে, সে সংকট আসলে রাজনৈতিক, অর্থনৈতিক নয়। কিন্তু মানুষ এখন পর্যন্ত অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার শক্তি অর্জন করেছে, সম্ভাবনা আছে, ভুল ত্রুটির মধ্য দিয়ে অগ্রসর হবে দেশ, এই বিষয়ে সংশয়ের কোনো কারণ নেই। কিন্তু আপনি সেই পরিস্থিতির যে গভর্নেন্স, যেটা আর কি শাসনের ব্যবস্থাটা, আপনি তৈরি করতে পারছেন কিনা, এবং সেই সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে বড় রকমের একটা দুর্বলতা থেকে যাচ্ছে। আরেকটা বিষয় হোমেন ভাই বলেছেন, সেটা হচ্ছে যে যেটা আমি জোর দিয়ে বলি, সহিষ্ণুতার প্রশ্ন। বাংলাদেশের সমাজে অসহিষ্ণুতা যে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেটা পিটিএম আর কথিত গণপিটুনি, যেগুলি আসলে আইনগতভাবে বিবেচনা করলে এগুলি তো মানে আইন বহির্ভূত হত্যা, বিচার বহির্ভূত হত্যা ছাড়া আর কিছুই না। সেগুলির যে পরিমাণ বেড়েছে, সেগুলি যদি আপনি দেখেন, রাষ্ট্র আসলে বিচার বহির্ভূত হত্যার সঙ্গে শুধু যুক্তই থেকেছে তা নয়, ক্রমাগতভাবে সেটা বাড়ছে।
আমাদের সঙ্গে একজন ঢাকা থেকে অনেকক্ষণ অপেক্ষা করছেন একজন শ্রোতা, আমরা একটুখানি তার প্রশ্নটা শুনে আবার আলোচনায় আসি।
অবশ্যই।
হ্যালো
সেলিম ভাই, নমস্কার।
জি জি বলুন, নমস্কার। কোথেকে আপনি বলছেন?
আমি পঞ্চগড় বাংলাদেশ থেকে শ্রী দীপক চক্রবর্তী বলতেছি।
আচ্ছা, অধ্যাপক আলী রিয়াজ এবং রাষ্ট্রদূত হুমায়ুন কবির লাইনে আছেন, আপনি কোনো প্রশ্ন করলে খুব দ্রুত একটু করুন দয়া করে।
জি জি জি, আমি আমি যে প্রশ্ন রাখতে যাচ্ছি আর কি, আমি একজন ভয়েস অফ আমেরিকার ঘনিষ্ঠ শ্রোতা আর কি।
জি জি,
আমার প্রশ্ন হচ্ছে, যেমন দেখবেন বাংলাদেশের সন্ত্রাস এবং যে বিষয় নিয়ে আলোকপাত করতেছেন, দেখবেন আমাদের সংখ্যালঘুর প্রতি হামলা হচ্ছে, আপনি জানেন উত্তরবঙ্গের আমাদের কান্তজি মন্দিরে যে হামলা হইলো, এবং উত্তরবঙ্গের কাহারন একটা ইসকন মন্দিরে, যে ইসকন মন্দির আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মন্দির, ওখানে আমাদের হামলা হইলো। এই হামলার সন্ত্রাসীকারী কতটুক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সন্ত্রাসী যে প্রতি আগ্রহী বা এবং কি ধরার জন্য কতটুক যে কাজ করতেছে, আমি এই বিষয় নিয়ে বাংলাদেশকে এবং সন্ত্রাস বিষয় নিয়ে আলোকপাত কিছু করেন তাহলে আমাদের মনে হয় ভালো হয়। কারণ আমাদের দেখবেন আজকে সংখ্যালঘুদের প্রতি, আজকে দেখবেন খ্রিস্টানদের প্রতি, সংখ্যালঘুদের প্রতি যে চিঠি দেওয়ানো হচ্ছে, হুমকি দেওয়ানো হচ্ছে, এই বিষয় নিয়ে আমাদের সরকার কতটুক আর কি মানে তৎপর মানে আছে আর কি আমাদের সংখ্যালঘুর প্রতি আর কি এই বিষয় নিয়ে।
ধন্যবাদ দীপক চক্রবর্তী প্রশ্নের জন্য। আলী রিয়াজ, আপনি শুনলেন দীপক চক্রবর্তী প্রশ্ন করেছেন সংখ্যালঘু নির্যাতন বিষয়ে, আপনিই বলছিলেন এই বিষয়ে কথা।
হ্যাঁ, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি মানে যে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, এটা আমি মনে করি। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের ব্যর্থ হয়েছে। কে ক্ষমতায় আছে তাতে কিছু যায় আসে না। আপনি 1972 সাল থেকে যদি দেখেন যে যে ভাষাগত জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় বিশ্বাসের দিক থেকে যারা সংখ্যালঘু, তারা কোনো না কোনোভাবে আসলে পার্সিকিউটেড হয়েছেন, এবং সে পার্সিকিউশন ক্ষেত্র বিশেষে আসলে আইনগতভাবে বৈধতাও দেওয়া হয়েছে। এবং এগুলি খুব দুর্ভাগ্যজনক, একটা রাষ্ট্র টিকে থাকে কেবলমাত্র সংখ্যাগুরুর শাসনের কারণে নয়, সংখ্যালঘু মানুষের অধিকার নিশ্চিত করার মধ্যে দিয়ে। আমি যে কারণে সবসময় বলি যে গণতন্ত্র কি, গণতন্ত্র সংখ্যালঘু নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে। সংখ্যাগুরুর শাসনই কেবলমাত্র গণতন্ত্র নয়, ফলে সেদিক থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। এবং সমাজে ক্রমাগত অসহিষ্ণুতা বৃদ্ধির সুযোগে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ধর্মীয় বিশ্বাসের দিক থেকে হিন্দু জনগোষ্ঠী, খ্রিস্টান জনগোষ্ঠী আক্রান্ত হচ্ছেন, কিংবা ধরুন জাতিগতভাবে যারা সংখ্যালঘু তারা আক্রান্ত হচ্ছেন, এমনকি যে আমেদিয়া গোষ্ঠীর উপর হামলাটা হচ্ছে, শিয়া জনগোষ্ঠীর উপর হামলাগুলো হচ্ছে, এগুলি সবই আসলে অসহিষ্ণুতার লক্ষণ। ফলে আর শেষ যে কথাটা আমি একটু যোগ করতে চাই, এই যে অর্থনৈতিক সাফল্য আমরা দেখতে পাচ্ছি সেটা লক্ষ্য করে দেখুন, সেটা 1991 সালের পরবর্তী সময়ের অর্জিত সাফল্য। অর্থাৎ যে যখনই আপনি ব্যবস্থাটার মধ্যে সকলের স্টেক তৈরি করতে পারেন, সকলের অংশগ্রহণমূলক একটি রাজনৈতিক ব্যবস্থা তা যত ত্রুটিপূর্ণই হোক তা যদি তৈরি করতে পারেন, তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনের সুযোগ তৈরি হয়, এবং সেই সুযোগ বাংলাদেশ ব্যবহার করেছে, এবং সেই ব্যবহার করার মধ্য দিয়ে যতটা অর্জন করেছে তার চেয়ে অনেক বেশি অর্জনের সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সকলকে সম্মিলিতভাবে এবং সকলের অংশগ্রহণমূলক একটা ব্যবস্থা তৈরি করতে হবে, এবং যেটাকে আমরা গভর্নেন্স বলি সেই গভর্নেন্সের মান উন্নত করতে হবে, সকলের অংশগ্রহণ এবং গভর্নেন্সের বিষয়টা নিশ্চিত করা দরকার।
ধন্যবাদ। আরো একজন শ্রোতার প্রশ্ন নেব আমরা, তার আগে আমি ছোট করে বলতে চাই শ্রোতাদের অংশগ্রহণে ভ্যালো ওয়াশিংটনের আজকের বিষয় বাংলাদেশ পরিস্থিতি। শ্রোতা বন্ধুরা, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন 2026193062 এই নম্বরে ফোন করে। আরো একজন শ্রোতা আমাদের সঙ্গে লাইনে আছেন, ঢাকা থেকে সবুজ মাহমুদ। হ্যালো, আমাদের সঙ্গে ঢাকা থেকে একজন শ্রোতা যোগ দিয়েছেন, সবুজ মাহমুদ। সবুজ মাহমুদ, আপনি বলুন।
জি, আমি কথা বলছি বাংলাদেশের জামালপুর জেলা থেকে, নীড ইউনিটি ডিএস ক্লাবের প্রেসিডেন্ট এম সবুজ মাহমুদ।
জি,
দেরিতে হলেও অন ইয়ারে আমার প্রিয় ভয়েস অব আমেরিকার প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাই সবাইকে। সম্প্রতি বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলাদা আলাদা ভাবে তাদের জনসভা কোনরূপ দাঙ্গা সংঘাত ছাড়াই সমাপ্ত করেছে। তাদের দেশে মোটামুটি ভাবে সুস্থ রাজনৈতিক গতিধারা ফিরতে শুরু করেছে। এ পর্যায়ে আজ সম্মানিত আলোচক মহোদয়বৃন্দের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন হলো, বাংলাদেশে এমন ক্রমবর্ধমান রাজনৈতিক শিথিলতার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আগামীতে কেমন হবে? অর্থাৎ এই রাজনৈতিক শিথিলতার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে কোনো চমক থাকছে কিনা? আবার ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ সবুজ মাহমুদ। আমি আলিরিয়াজ, অধ্যাপক আলিরিয়াজ, আপনার কাছে আবারও আসছি এই সবুজ মাহমুদের প্রশ্নে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি বা দৃষ্টিভঙ্গি কি বাংলাদেশের প্রতি, এটা জানতে চেয়েছেন। আমার মনে হয় আপনি একটু ভালো বলতে পারবেন, অ্যাম্বাসেডর ছিলেন
যুক্তরাষ্ট্রের। আমার হুমায়ুন ভাই আরো ভালো বলতে পারবেন।
না, আপনি যেহেতু,
লেট মি পুট মাই টু সেন্স আর কি, আমার দু পয়সা যতটুকু বুঝতে পারি না, এখনই খুব বড় রকমের পরিবর্তন আমরা দেখতে পাবো না আর কি। এখন পর্যন্ত যতটা বুঝতে পারি যে যুক্তরাষ্ট্রের মানে অবস্থানটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকার চায় যে বাংলাদেশের যে মানে জনগণের সঙ্গে কাজ করার, কেননা বাংলাদেশের মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো বাস্তবায়িত হোক, এবং তাতে করে যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ যুক্ত, সেও তাতে লাভবান হবে, এবং ওই অঞ্চলে একটা স্থিতিশীল রাষ্ট্র থাকা, বাংলাদেশের মতো রাষ্ট্রের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে। সেদিক থেকে যুক্তরাষ্ট্র সবসময়ই চেয়েছে, আমার ধারণা, যে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য, এবং সেক্ষেত্রে তারা মনে করে সকলের অংশগ্রহণমূলক একটি রাজনৈতিক ব্যবস্থাই আসলে আঞ্চলিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং ক্রমবর্ধমান যে অসহিষ্ণুতা, বিশেষত যে চরমপন্থী রাজনীতির যে বিকাশ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই এই যে এক্সট্রিমিজম, যেটাকে আমরা মানে জঙ্গিবাদ বা মিলিটেন্সি বলি, সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারলেই এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা যাবে, এটা হচ্ছে আমার ধারণা। তবে আমি যেটা বললাম যে হুমায়ুন ভাই দীর্ঘদিন আসলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যে এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষেত্রে
চক্রবর্তী বললেন যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং এটার সমাধান কিভাবে করা যায়, সেটাই উনি জানতে চেয়েছেন এই প্রশ্নটি, এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কি, আপনি কি মনে করেন?
আপনাকে আমি আপনার শেষ প্রশ্নটার জবাবটা আগে দিই।
জি,
অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আমি তিনি যা বলেছেন তার সাথে একমত, এবং একমত হয়ে শুধু একটা জিনিস এখানে যোগ করতে চাই যে আমাদের এখানে ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কিন্তু বাংলাদেশ, বাংলাদেশের সমাজের শক্তি। এবং বাংলাদেশকে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যখন বাংলাদেশ রাষ্ট্রের ধরনটা বিশ্লেষণ করি, তখন কিন্তু আমি এটা বলি যে বাংলাদেশ হচ্ছে সমাজ শক্তির রাষ্ট্র। যেমন ভারতে আমলাতান্ত্রিক রাষ্ট্র বলা হয়, যে ওখানকার শেষ কথা আমলাতন্ত্রের উপর। পাকিস্তানকে বলা হয় ধরুন ফিউডাল মিলিটারি স্ট্রাকচার। আর সেই বিবেচনা আমাদের কিন্তু সমাজের শক্তিটাই আমাদের প্রধান শক্তি। তো সেই জায়গায় ধরেন এই যে আজকে যে অসহিষ্ণুতার প্রতিফলন গুলো দেখতে পাচ্ছি, কিন্তু রাষ্ট্র তো নিশ্চয়ই, এবং আমি অধ্যাপক আদিবিয়াদের সাথে একেবারেই একমত যে আমাদের রাষ্ট্র সকলকে রাষ্ট্র কাঠামোর মধ্যে তাদের আনুপাতিক ভাবে তাদের যে ধরনের অংশগ্রহণের সুযোগের দরকার ছিল সেটা আমরা সবসময় করতে পারিনি। কিন্তু এখানে এখন যেটা আমাদের কাছে বিশেষ করে মাথা ব্যথার কারণ বলতে পারেন, সেটা হচ্ছে যে এই বচ্ছন্ন ভাবে এই যে সুযোগের অভাবটা, এটা থাকলেও কিন্তু এটার কোনো প্রকাশটা আমরা তেমন দেখতাম না সচরাচর, কিন্তু ইদানিং কালে সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা সংখ্যালঘু তাদের উপরে আক্রমণ আমরা দেখছি, হুমকি দেখছি। তো এগুলো দুটো জিনিস এখানে হয়তো কন্ট্রিবিউট করে থাকবে। সেটা হচ্ছে যে আমাদের এখানে রাজনৈতিক ধারাটাও কিন্তু অনেকটাই একমুখী। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে একটা ডমিনেন্ট পার্টি, সেটা যেখানে যখনই যে দল সরকারে থাকুক, তারা কিন্তু নিজেরা ডমিনেট করার চেষ্টা করে। ফলে যেটা হয়, এক ধরনের মেজরিটেরিয়ানিজম আমাদের সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে গুরুত্ব করে। এটা কিন্তু যদি সমাজে, আমি এটাকে সমাজের দিকে নিয়ে যাই, তাহলে সেখানেও কিন্তু যে ধর্ম বা বর্ণ বা যে এথনিক গ্রুপ যারা আছে, তাদের ওখানে একটা মেজরিটারি অ্যাটিটিউড কিন্তু তৈরি হয়। এবং সেটাই একটা পর্যায়ে গিয়ে হয়তো যারা সংখ্যালঘু আছে বা আমাদের এথনিক স্মলার এথনিক গ্রুপস আছে, তাদের উপর প্রেশার বিল্ড আপ করে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্র যেমন গণতান্ত্রিক হওয়ার জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার, এবং সেই জায়গায় মেজরিটেরিয়ানিজম থেকে একটু বেরিয়ে গিয়ে সকলের জন্য একটা কোলাবোরেটিভ স্ট্রাকচার দাঁড় করানো দরকার। সাথে সাথে কিন্তু আমি মনে করি যে জায়গাটা আমরা খুব আমরা নিজেরা কাজ করছি এবং সেটা দেখছি, সেটা হচ্ছে সমাজের, সমাজটাই তো আসলে আমাদের শক্তি, কাজে সমাজ শক্তিটাকে ব্যবহার আমাদের করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে সমাজটাকে সচেতন করা এবং সামাজিক পর্যায়ে একেবারে গ্রাসরুট লেভেলে যদি আমরা সকলের সাথে মিলে একটা স্ট্রাকচার তাকে দাঁড় করাতে পারি বা শক্তিশালী করাতে পারি, তাহলে আমার ধারণা পারস্পরিক বোঝাপড়াটার জায়গাটা শক্তিশালী হবে। এবং তাতে করে এই যে পরস্পরকে বন্ধু না ভেবে অন্য কিছু ভাববার যে প্রবণতা, সেটা কত রোধ করা যাবে। আমি একটা দৃষ্টান্ত হিসেবে বলি, আমরা নিজেরা কাজ করতে গিয়ে আমরা স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্রদের একসাথে নিয়ে আমরা কাজ করি, আমরা যখন কাজ করি তখন দেখি যে ওরা যখন একসাথে বসে তখন দেখা যায় যে ওদের ভাবনা আসলে একই রকম, কিন্তু ওরা যখন বাইরে ছিল তখন ভাবতো এরা একরকম ভাবছে, অন্যরা অন্যরকম ভাবছে। তো ওই জায়গাটা তো আমি মনে করি যে একেবারে গ্রাসরুট লেভেলে যদি আমরা সামাজিক প্রক্রিয়াটাকে আর একটু সচল বা সক্রিয় করতে পারি, তাহলে আমার ধারণা এই বিভাজনটা এখন যেটা দেখতে পাচ্ছি, বিভাজনটাকে হয়তো অহিংস ভাবে বা শান্তিপূর্ণ ভাবে মিটিয়ে ফেলা সম্ভব।
একজন শ্রোতা আমাদের সঙ্গে লাইনে আছেন, তার তার প্রশ্নটা একটু নিয়ে আবার আসছি। ঢাকার গাজীপুর থেকে মাসুম বিল্লাহ।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
বাংলাদেশের গাজীপুর থেকে মাসুম বিল্লাহ মাঝে।
জি,
আমার আজকের আলোচনার বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে আমি আজকে বলতে চাই যে বাংলাদেশের উন্নয়নমূলক কাজের সাথে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু এটা পাতাল ট্রেন হলে মনে হয় আরো উপকৃত হবে।
মানে কি ঢাকা শহরের জন্য বিশেষ করে বলছেন?
প্রথমে ঢাকা শহর শুরু করলে পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য জেলাতে করতে পারবে। বিশেষ করে ঢাকায় যানজটের সমস্যাগুলোর সংকটটা সবচেয়ে বেশি। আমি আলী রিয়া সাহেবের সাথে কথা বলতে চাই যে বিষয়টা হলো,
জি বলুন,
আমাদের দেশটা হলো ভাটির দেশের মধ্যে পড়ছে। এখানে নদীগুলো অনেক নদী, গাজীপুরের পাঁচটি জেলা ঢাকা এবং ধ্বংস, এবং এখানে বালু নদী যে আজকে একবারেই ধ্বংস হয়ে গেছে। তুলন নদীর অবস্থাও খুব খারাপ, বরিগঙ্গার কথা সবাই জানে যে দূষণের কারণে এটাও ধ্বংসের পথে গেছে। তো এই নদীগুলা যদি সংস্কার করা যায় বা এই নদী রক্ষা করা যায় বা ফল এবং দখল মুক্ত এবং দূষণ মুক্ত করা হলে মনে হয় দেশটা আরো অনেকটা ভালো হবে। আপনাদের একটু মতামত হলে মনে হয় পরিষ্কার হবে।
ধন্যবাদ মাসুম বিল্লা। অধ্যাপক আলী রিয়াজ আপনাকে প্রশ্ন করেছেন বাংলাদেশের উন্নয়ন বিষয়ে, দুটো প্রশ্ন যদিও, পাতাল রেল করার সম্ভাবনা কতটা এবং নদী সংস্কার করে দেশের উন্নয়নে অংশগ্রহণ করার বিষয়ে মাসুম বিল্লা মাঝে জানতে চেয়েছে, এটার সম্ভাবনা কত দূর এবং কি কিভাবে করা সম্ভব?
সামগ্রিকভাবে এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে এবং এই যে পাতাল রেল বলেন এবং বিভিন্নভাবে আমি মনে করি যে রেল ব্যবস্থাটা উন্নত করা দরকার, কারণ বাংলাদেশের রেল ব্যবস্থাটা অনেক পুরনো এবং এই ব্যবস্থাটা উন্নত করলে অনেকটাই মনে হয় যে চাপ কমবে। এখন যেটা আমরা দেখতে পাই যে এই যে বেশি মাত্রায় গাড়ির ব্যবহার এবং বাস ট্রাক ইত্যাদি, সেদিক থেকে রেললাইনের উন্নতি করাটা খুব জরুরি আমার কাছে মনে হচ্ছে। সেটা এই যে আমি যুক্তরাষ্ট্রে থাকি, আমার কাছে যুক্তরাষ্ট্রে সেটা মনে হয় যে সেটা তুলনামূলকভাবে ইউরোপে অনেক অনেক ভালো আর কি। তো সেটা সাধারণ লোকজনের জন্য অংশগ্রহণ, তাদের জন্য কম মূল্যে যাতায়াতের ব্যবস্থাটা করা গেলে সেটা সেটা নিঃসন্দেহে অর্থনীতির জন্য একটা বড় রকমের ইতিবাচক হবে, তৈরি হবে। পদ্মার সেতুটা হলে সেটা একটা বড় রকমের কাজ হবে বলে আমি মনে করি, এবং সেদিক থেকে এই সমস্ত উন্নয়ন প্রক্রিয়া উন্নয়ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যেটা আমি বলছিলাম আগেও, হোমেন ভাই বলেছেন যে আসলে অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলো অনেক বড়, এখন প্রশ্ন হচ্ছে সেটা ধরে রাখা, সেটাকে অগ্রসর করা এবং তার জন্য পরিকল্পনাগুলো তৈরি করা এবং সকলের অংশগ্রহণের নিশ্চিত ব্যবস্থাটা করা আর কি, যাতে করে সকলে স্টেকটা ফিল করেন। এবং বৈষম্য যদি থাকে, রাজনৈতিক কারণে কেউ যদি এসে হন মানে অংশগ্রহণ করতে না পারেন, কিংবা ধরুন এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলছি আমরা যাদেরকে, যাতে জাতিগতভাবে যারা সংখ্যালঘু তাদেরকে আমরা বাইরে রাখি, তাহলে দেখা যাবে যে এই সাফল্য, বাংলাদেশ তো আসলে সাফল্যটা সকলে মিলে অর্জন করতে হবে। হোমেন ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে মেজরিটেরিয়ান মাইন্ডসেট আমাদের দেশে, যেটা আমি দেখতে পাই যে একটা মেজরিটেরিয়ান মাইন্ডসেট আছে, সেটা ডমিনেন্ট পার্টি সিস্টেম তৈরি করার চেষ্টাটা আমরা স্বাধীনতার পর থেকেই দেখছি। যেই ক্ষমতায় যাচ্ছে তারা মনে করছেন যে তারাই থাকবে না, আর কেউ থাকবে না। বিরোধী দলকে যে গ্রহণ করা, তাদেরকে অংশগ্রহণের পদ্ধতি তৈরি করা তাদেরকে, কারণ একসময় তারা আবার ক্ষমতায় আসবেন, এই যে অংশগ্রহণের প্রক্রিয়াটা এইটাই তৈরি হচ্ছে না, প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হচ্ছে না। প্রতিষ্ঠানের অনুপস্থিতিটা খুব খুব গুরুত্বপূর্ণ, এবং মেজরিটেরিয়ান মাইন্ডসেটের সঙ্গে যখন অ্যাবসেন্স অফ ইনস্টিটিউশন হয় তখন যে পরিস্থিতি তৈরি হয়, তখন সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি যে একটি সভা মানে একদিন দুটো বড় রাজনৈতিক দল তিনটি সভা করেছে একটি শহরে, কোনো গোলযোগ হয়নি, তাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি, দুর্ভাগ্যজনক খুশি হয়েছি, এটা ভালো মানে হয়নি, এটা অত্যন্ত স্বস্তিকার বিষয়, তাতে করে সহিষ্ণুতা প্রদর্শিত হয়েছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না, কারণ আমরা প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। ফলে একদিকে মেজরিটেরিয়ান মাইন্ডসেট, অন্যদিকে হচ্ছে প্রতিষ্ঠানের অভাব, এই দুই মিলে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে রাজনীতির এই পরিস্থিতিতে আপনি কতদিন পর্যন্ত অর্থনৈতিক সাফল্যটা ধরে রাখতে পারবেন সেটা নিয়ে আমি উদ্বিগ্ন। তার সঙ্গে তো উটকো ঝামেলা তৈরি হচ্ছেই, যেমন ধরুন এই যে সহিংসতার প্রশ্ন, অসহিষ্ণুতার প্রশ্ন, তার সঙ্গে জঙ্গিবাদ বিস্তারের প্রশ্ন, কারণ গোটা বিশ্বজুড়েই জঙ্গিবাদ বিস্তারের একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তার মধ্যে আপনি যদি অভ্যন্তরীণভাবে সেরকম পরিস্থিতি তৈরি করেন যে তাদের আবেদন তৈরি হতে পারে, তখন দেখা যাবে যে মানে জঙ্গি হতে আকাঙ্ক্ষী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হতে আকাঙ্ক্ষী ব্যক্তিরা তার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, এবং এগুলি হচ্ছে একবার যুক্ত হলে, একবার এই ধরনের পরিস্থিতি কোনো দেশে তৈরি হলে সেগুলোর থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়, তাই অসম্ভব ব্যাপার। ফলে এগুলি হচ্ছে বিবেচনার বিষয় এখন।
ধন্যবাদ ডক্টর আলী রিয়াজ। আমরা অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের কাছে যাওয়ার আগে দুজন শ্রোতা লাইনে আছেন, তাদের প্রশ্ন নিয়ে এবং আমার একটি প্রশ্ন, তিনটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। তার আগে বলছি শ্রোতাদের অংশগ্রহণে আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়ে বাংলাদেশ পরিস্থিতি, আপনারা সরাসরি ফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। ঢাকা থেকে গাজীপুর চিটাগাং থেকে লাইনে আছেন লিয়াকত আলী।
আমি লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
জি,
5ই জানুয়ারি বাংলাদেশের সরকার গণতন্ত্র দিবস এবং বিরোধী নেত্রী ওনার গণতন্ত্র হত্যা দিবস, দুটো দিবস পালন করা হয়েছে।
জি,
আমার এই নিয়ে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, সেই পরিস্থিতি যে গণতন্ত্র হত্যার এমন কোন আচরণ দেখতে পাচ্ছে না, সরকার যেভাবে বড় ইলেকশন ইউনিয়ন পরিষদ নির্বাচন গুলো দিয়ে যে একবার মতো নিয়ে আসতেছে, এটা তো গণতন্ত্র হত্যা দিবস পালন করার বিরোধী এরকম কোন আশা আমরা দেখতে পাচ্ছি না।
আপনার কি কোনো প্রশ্ন আছে, সরাসরি কিছু জিজ্ঞেস করতে চান? ধন্যবাদ আপনাকে, বাংলাদেশের একটা ইতিবাচক ইমেজ।
বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটা আসলে একটু থমথমে আমার কাছে মনে হচ্ছে, বিশেষ করে বিরোধী দল বা আপনার বড় যে দলগুলি আছে তাদের সাথে সরকারের একটু সমঝোতামূলক আচরণটা করলেই জনসাধারণ মনে হয় ভালো বলবে, বা আমার মনে হয় সরকার যে সমস্ত সমস্যাগুলি ফেস করতেছে আর কি, তার মধ্যে সরকারি কর্মচারীদের একটা ব্যাপার আছে, নতুন বেতন স্কেল নিয়ে ব্যাপার আছে, যে পৌরসভা নির্বাচনে ভালো মন্দ সবই আছে, জনগণের সাথে সাথে আছে, তারপরও কেন জানি যে আরো একটু পরিষ্কার বা পরিচ্ছন্ন ভাবে যদি সরকার তার কর্মতৎপরতা পরিচালনা করে তাহলে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়বে। আর আমার প্রশ্ন আছে একটা।
জি জি বলুন।
প্রশ্নটা হচ্ছে আমার প্যানেলে যারা আছে তাদের নিকট, যে আসলে কি আমাদের এই আলোচনাগুলির মাধ্যমে আমাদের কোনো ফল আমরা পাচ্ছি কিনা, সরকারের কাছ থেকে তারা সেরকম কোনো আশ্বাস আমাদেরকে দিতে পারবে কিনা?
ধন্যবাদ। পরের প্রশ্নকর্তা ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ থেকে। রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আমি এর সঙ্গে যোগ করতে চাই যেটি ডক্টর আলী রিয়াজ বলেছেন, যে আমাদের সংকটের প্রধান দুটি সমস্যা হলো, একটি বৈষম্য, দ্বিতীয়টি রাজনৈতিক সমঝোতা বা সহিষ্ণুতার অভাব। তো এই কারণে শ্রোতারা যে প্রশ্ন করলেন যে 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে অনেক কনফিউশন থাকার পরেও এই বছর 5ই জানুয়ারি ভালো একটি উদাহরণ তারা দেখেছেন, সহিষ্ণুতা, রাজনৈতিক সহিষ্ণুতার একটি লক্ষণ দেখা যাচ্ছে, আপনার কি মনে হয়?
ধন্যবাদ আপনাকে এবং আমাদের প্রশ্নকর্তা বন্ধুরা যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অধ্যাপক আলী রিয়াজের কথা বেশ ধরেই বলবো যে এই আচরণটাই তো সবাই আমরা প্রত্যাশা করি। আমরা তো রাজনৈতিক সংঘাতের দিকে যাবো এটা তো কেউ আমরা চাই না। রাজনীতি বাংলাদেশের আমাদের সকলের মঙ্গল করবে এবং সকলের মঙ্গলের জন্য নীতি প্রণয়ন করবে, আমাদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দেবে, এটাই তো প্রত্যাশিত। কাজেই সেক্ষেত্রে সেটা শান্তিপূর্ণভাবে হবে সেটাই আমরা সবাই চাই এবং এটাই দেশবাসীর প্রত্যাশা। কাজেই এই যে গতকাল ঢাকায় প্রধান দুই দলের দুজন সভা হলো, তিনটে সভা হয়েছে এবং সেখানে কোনো হয়নি, ওইটা তো আমরা তো এতে সবাই খুশি এবং একটু বেশি খুশি বলতে পারেন, যেহেতু তার আগের প্রেক্ষাপটটা একটু আমাদের জন্য আশঙ্কা তৈরি করেছিল। সেই বিবেচনায় যখন কিছু হয়নি, যখন দেখলাম যে সবাই দুই তিন সভার লোকজন চুপচাপ তারা নিজের মতো হেঁটে বাড়ি ফিরছেন, কোথাও কোনো গোলযোগ নাই, তো সেটাই তো আমাদের কাছে প্রত্যাশিত। এবং আমরা এই যে হয়নি এটাই তো আমাদের জন্য একটা শিক্ষা যে আমরা বাংলাদেশে রাজনৈতিক দলগুলো চাইলে শান্তিপূর্ণভাবে তো অনেক কিছু করা সম্ভব, গতকালই তো তার দৃষ্টান্ত আমরা দেখলাম। তো এটা আমাদের জন্য আমরা আমাদের প্রত্যাশা তাদের কাছে সেটা হচ্ছে যে আর তারা আমাদেরকে এই শান্তিপূর্ণ পথে আমাদের যে অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতি আমরা অর্জন করছি, বাংলাদেশের অর্থনীতি বলিষ্ঠ হচ্ছে, মধ্যবিত্তের বিকাশ ঘটছে, এখানে নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে, যদিও আরো বেশি আমার ধারণা এটা আরো বেশি প্রয়োজন, বাইরে লোকজন গিয়ে আজকে একেবারে গ্রাম পর্যায়ে জীবন মানুষের অর্থনীতির ইতিবাচক পরিবর্তন হচ্ছে, এসব খুবই সুশৃঙ্খল ভাবে খুবই গতির সাথে হতে পারে যদি আমাদের এই বিভেদ গুলো না থাকে এবং রাজনৈতিক বিভেদ বিশেষ করে। এবং এখানে আলী রিয়াজ একটা প্রসঙ্গ তুলেছেন, আমিও সেটা মনে করি যে ঠিক এক হচ্ছে যে বৈষম্যের সাথে আরেকটা যেটা আমরা লক্ষ্য করছি ইদানিংকালে সেটা হচ্ছে রাজনীতির সাথে অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যের একটা ঘনিষ্ঠ যোগাযোগ হয়ে যাচ্ছে এবং তাতে করে সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জায়গাটাতে কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এবং যে কারণে আমরা লক্ষ্য করি যে বাংলাদেশে অভ্যন্তরীণ বিনিয়োগ যেটা খুব প্রয়োজন, বিদেশি বিনিয়োগ যেটা খুব বেশি প্রয়োজন, এই বিনিয়োগ গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তেমন গতি সঞ্চারিত হতে দেখছি না। তার কারণ কিন্তু অধ্যাপক আলী রিয়াজ যেটা বলেছেন, গভর্নেন্স ইস্যুস এবং সেখানে আমলাতান্ত্রিক জটিলতা আমরা লক্ষ্য করি, খানিকটা অর্থনীতি রাজনীতির একসাথ হয়ে যাওয়ার একটা বিষয় থাকে। অন্যান্য আইন বহির্ভূত কিছু কিছু বিষয় এসে পড়ছে, যেই বিষয়গুলো এই বিনিয়োগ পরিস্থিতির উপর একটা মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া অথবা এক ধরনের ডিসকারেজমেন্ট হিসাবে বা ডিসইনসেন্টিভ হিসাবে কাজ করছে। তো কাজেই আজকে বাংলাদেশের জন্য যেটা দরকার, এই রাজনীতির যেমন আমরা পরিপক্কতা প্রত্যাশা করি শান্তিপূর্ণভাবে, তার পাশাপাশি কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেমন ধরুন আজকে তরুণ সমাজ, বাংলাদেশের প্রায় 65% জনসংখ্যা হচ্ছে তরুণ, এবং এই তরুণদের জন্য কর্মসংস্থান আমাকে করতে হবে, তার জন্য শিক্ষা কাঠামোটা শক্তিশালী করা দরকার। সরকার ইতিমধ্যেই কিছু কিছু নতুন নতুন উদ্যোগ নিয়েছেন, শিক্ষানীতি সহ আরো কিছু কিছু আছে, কিন্তু সেটাকে আরো সমৃদ্ধ করা দরকার। কারণ হচ্ছে যে এই লোকজন যারা তরুণ সমাজ চাকরি খুঁজবে, তাদের চাকরি পাওয়ার মতো যোগ্যতা তাদের অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, এগুলো একটা বিষয়। কিন্তু সেটা যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক তাকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে আগামী দিনে।
ধন্যবাদ।
আর তারপরে ধরুন
আমার হাতে আসলে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন, তার ভিতরে দুজনের প্রশ্ন আমি পড়তে চাই, খুব অনেক লম্বা প্রশ্ন, তারপরে এক দু লাইন করে পড়ছি। একজন হচ্ছেন অনাথ বন্ধু দেবনাথ, বাংলাদেশ থেকেই করেছেন, সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে, 2 বছর আগে জাতীয় নির্বাচনের আগে খুব কঠিন সময় পার করার পরে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর জাদুর মতো সব বদলে যায় এবং বাংলাদেশ সব দিক দিয়ে উন্নতি লাভ করতে থাকে, কিন্তু সার, তেল ও সেচ খরচ সহ ধান চাষের খরচ বৃদ্ধি পাওয়ার কারণে ধান চাষিরা বিপাকে পড়েছে। আশানুরূপ দাম না থাকার কারণে ধান চাষিরা ক্ষতির মুখে পড়ে, ধান চাষ থেকে যদি সরে দাঁড়ায় তাহলে বর্তমান পরিস্থিতি কি এরকম থাকবে? এই একজনের প্রশ্ন। আরেকজনের প্রশ্ন হচ্ছে নাজিম মাহমুদ, উনিও বাংলাদেশ থেকে করেছেন, রাজনৈতিক পরিস্থিতির কথা বললেই প্রথমে বলতে হয় বাংলাদেশে বর্তমানে মূলত একটি দলের শাসন চলছে, সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা দেওয়া হয়, কঠোর সমালোচনার জবাব রয়েছে সরকারের কঠোর ব্যবস্থা, এই ব্যবস্থায় কাকে কখন গায়েব করে দেওয়া হয় তা কেউ জানে না। অনেক লম্বা প্রশ্ন, শেষ কথা হচ্ছে যে জনগণের জন্য রাজনীতি এরা কবে করেছে, দুই দলের কথা বলেছে, দেশের শান্তি রক্ষায় এদের ভূমিকা কি, ব্যাপক দুর্নীতির পক্ষে এদের করণীয় কি, এই সব প্রশ্ন আপনাদের করেছে, কি উত্তর হতে পারে এটার? আমি অধ্যাপক আলী রিয়াজ আপনার কাছে আগে আসছি।
দুটো প্রশ্ন, একটা হচ্ছে কৃষি ক্ষেত্রে, দ্বিতীয় হচ্ছে সরকারের বর্তমান ভূমিকা।
জি,
কৃষিক্ষেত্রে সাফল্য ছাড়া বাংলাদেশের পক্ষে অগ্রগতি, এই যে অগ্রগতি সেটা ধরে রাখা সম্ভব হবে না, ফলে কৃষিক্ষেত্রে এখনকার যে পরিস্থিতি, কৃষক যে মূল্য পাচ্ছে না সেটা অবিলম্বে মোকাবেলা করতে হবে, এবং তার সঙ্গে বৈশ্বিক বাজারের একটা সম্পর্ক অবশ্যই রয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশ যদি এখন এই কৃষিক্ষেত্রে তার এই যে অর্জন, যতটুকু অর্জন, সেই অর্জনটা না ধরে রাখতে পারে, তবে তার একটা বড় রকমের ক্ষতির শিকার হতে হবে। এবং সেজন্য যিনি এই প্রশ্নটা তুলেছেন তার কাছে আমি নিঃসন্দেহে কৃতজ্ঞ। আমরা এই প্রসঙ্গটা বলছিলাম না, যেমন ধরেন বিনিয়োগের প্রশ্ন এসছে, বিনিয়োগের পাশাপাশি কৃষিক্ষেত্রের এইদিকে নজর দেওয়াটা খুবই জরুরি। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে সরকারের দৃষ্টিভঙ্গি, আমি মনে করি যে এখনকার যে পরিস্থিতি, সে পরিস্থিতি যদিও আপাত দৃষ্টি অত্যন্ত স্থিতিশীল, স্থিতিশীল অর্থ কিন্তু এই নয় যে আমরা ধরে নিতে পারি যে অবস্থা অব্যাহত থাকবে। কারণ হচ্ছে যে কোনোভাবেই হোক, আমরা যেটা দেখতে পেয়েছি যে 2014 সালের নির্বাচনের মধ্য দিয়ে, এবং নির্বাচনটা আমি উইদিন কোটেশন রাখতে চাই আর কি, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা সেটা সকলের অংশগ্রহণমূলক রাজনীতি নয়, এবং সেই জন্য ব্যবস্থাটা আপনাকে করতে হবে। কিভাবে করতে হবে সেটা বৃহৎ দলগুলোর আলাপ আলোচনার মধ্য দিয়েই করতে হবে। এখন বলতে পারেন যে এই দুটো দল সম্পর্কে অনেকেরই বিভিন্ন রকম আপত্তি আছে, ব্যক্তিগতভাবে আমারও আপত্তি আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে 80% মানুষ কোনো না কোনোভাবে এই দুটো দলকে সমর্থন করেন। যদি তৃতীয় কোনো দল, তৃতীয় কোনো পক্ষ, তৃতীয় কোনো মানে সংগঠন কেউ করে তুলতে পারেন ভালো, কিন্তু সে পরিস্থিতিটা রাখতে হবে। এখন যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাক ব্যক্তি স্বাধীনতা মানে এইগুলিকে নিশ্চিত করা দরকার। এই যে ধরুন ICT আপনার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্টের 57 ধারার আওতায় যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য খুব ইতিবাচক নয়, এবং আপনি যদি একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে চান, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, তাহলে সকলের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। সেটা আপনি কোনোভাবেই, শুধুমাত্র রাজনৈতিক দল নয়, সকলের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে এবং সেই ব্যবস্থাটা করা দরকার। তার অভাব আছে বলে আমি গভর্নেন্সের প্রশ্নটা তুলেছি, এবং আমি মনে করি যে সেই জায়গায় যতক্ষণ না পর্যন্ত আপনি যাচ্ছেন, সকলের অংশগ্রহণমূলক ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অস্থিতিশীলতার আশঙ্কাটা থেকেই যাচ্ছে, এবং সেটা বিনিয়োগের জন্য ইতিবাচক নয়, অন্যান্য অর্থনৈতিক সাফল্য ধরে রাখার জন্য ইতিবাচক নয়, এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের যে সাফল্যের সম্ভাবনা আছে তার জন্য ইতিবাচক নয়। আবারও মনে করিয়ে দিই, বাংলাদেশের যে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, সামাজিক ক্ষেত্রে সাফল্য, সেটা কিন্তু বড় আকারে শুরু হয়েছে 1991 সালে। কারণটা কি? কারণ হচ্ছে 75-এর পরবর্তী সময়ে 15 বছর ধরে সেনা শাসনে যে সকলের অংশগ্রহণমূলক ব্যবস্থা ছিল না বলেই এই সাফল্যটা আমরা অর্জন করতে পারিনি। সকলে মিলে আমরা যখন একত্রিত হয়েছি তখন এই সাফল্যটা ধীরে ধীরে অর্জিত হয়েছে এবং এখন আরো দ্রুততার সঙ্গে অর্জিত হচ্ছে। সেই ধারাটা অব্যাহত রাখার জন্যই রাজনৈতিক ব্যবস্থাটা প্রয়োজন। রাজনৈতিক ব্যবস্থা যেটা আমরা বলছি, সেই ব্যবস্থাটা, সকলের অংশগ্রহণমূলক ব্যবস্থাটা, গণতান্ত্রিক ব্যবস্থাটা একেবারে পারফেক্ট নয়। বাংলাদেশে কখনোই পারফেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিস হয়নি, কোথাও হয়েছে কিনা সেটা নিয়েও আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু ত্রুটিপূর্ণ হলেও ওইটা ইতিবাচক। এখন পর্যন্ত যেহেতু ওটাতেই আমরা ফলো লাভ করেছি, অতএব আসুন আমরা সেটা অব্যাহত রাখি, যেভাবে সম্ভব সেটা যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সেটা অব্যাহত রাখা যায় সেদিকেই নজর দেওয়া।
ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ, আমি মনে হয় আপনার কাছে আর ফিরে আসতে পারবো না। একজন শ্রোতা লাইনে আছেন, তার প্রশ্ন শুনে রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের বক্তব্য শুনে আমরা অনুষ্ঠান শেষ করবো। লাইনে আছেন ভারত থেকে একজন শ্রোতা। হ্যালো,
আমার নাম মিলন দত্ত, আমি এই পশ্চিমবঙ্গ থেকে বলছি, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলা থেকে।
জি, কিছু বলতে চান?
দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, পরিস্থিতি পুরো স্থিতিশীলই রয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা তেমন ভাবে নেই। কারণটা কি, এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার যা করছে, যে সমস্ত আমাদের যে সন্ত্রাসবাদীরা ছিল তাদেরকে এই মুহূর্তে অনেকটা কন্ঠাসা করা গেছে, ঠিক আছে, কিন্তু কি, এই জামাত ইসলাম বা ওদের সহযোগীরা কিন্তু এখনো একটা অপব্যবস্থা চালিয়ে যাচ্ছে, যে কোনো ভাবে বাংলাদেশে অশান্তি তৈরি করা। এবং কিছুদিন আগে একটা ইয়ে প্রকাশ হয়েছিল এই IAS থেকে, যে নাকি ভারতের কিছু অংশ বা বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা বৃহত্তর বাংলাদেশ তৈরির পথে কিছু জিহাজিরা এগোচ্ছে, ঠিক আছে, তাদেরকে আশা করি প্রতিহত করা যাবে। তো সেই বিষয়ে এই মুহূর্তে তেমন কিছু হচ্ছে না, যে বা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না, যাতে তেমন কিছু ঘটতে পারে, বৃহত্তর বাংলাদেশ হতে পারে, এমন কিছু জিনিস প্রতিফলিত হচ্ছে না।
আজকে আমাদের ওই যে প্যানেলিস্ট যারা আছেন দুজন, এদের কাছে আপনার কোন জিজ্ঞাসা আছে কিনা, কোন প্রশ্ন আছে কিনা?
ওনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে বাংলাদেশকে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত করতে গেলে কি কি উপায় অবলম্বন করা উচিত, ঠিক আছে।
জি, ধন্যবাদ মিলন দত্ত আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিলন দত্ত, প্রশ্নের উত্তর আমার মনে হয় অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আপনি বলতে পারবেন। তার আগে আমি ছোট্ট একটু প্রশ্ন করতে চাই, যে বাংলাদেশের রাজনৈতিক সংকট, বাংলাদেশের বৈষম্য এবং জঙ্গিবাদ নিরসন, এই সব বিষয়ে মানে বিবেচনা করে কিভাবে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে পারে, আপনি যদি 1-2 মিনিটের ভিতরে শেষ করে দেন, 1.5 মিনিট।
আমি সংক্ষেপে আপনার শেষের অংশটা জবাব দিই, মিলন দত্তের প্রশ্নটা ঠিক আমি বুঝতে পারি না, আপনি যদি আমাকে একটু দেখেন।
বৃহত্তর বাংলাদেশ প্রতিষ্ঠার একটা হুমকি দিয়েছে IAS, এটা হবে কিনা, কোনোদিন সম্ভব হবে কিনা, এই ধরনের কোন লক্ষণ?
ওকে ওকে, ধন্যবাদ। একটা হচ্ছে যে, বা অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, তার কথার সাথে আমিও একমত, সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো ইগালাইটেরিয়ান সোসাইটি, যেখানে এটা ইগালাইটেরিয়ান বলতে সকল মানুষেরই প্রায় সমান সুযোগের যে ক্ষেত্রটা আমাদের সমাজ কাঠামোতে আছে, কারণ যেহেতু আমাদের এখানে সামাজিক বৈষম্য বলেন বা কাস্ট ক্রিড এগুলো নাই, সে কারণেই কিন্তু সকলেই, সকলের অংশগ্রহণমূলক একটা ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হবে, এবং সেটা আমাদের সামাজিক কাঠামোটাই এই প্রয়োজনীয়তাটা আমাদের সামনে আরো বেশি করে তুলে ধরে। এবং দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে, বাংলাদেশের গত 100 বছরের আপনি রাজনৈতিক কর্মকাণ্ড যদি দেখেন, তাহলে এটা যে কোনো বিবেচনাতেই বলা সম্ভব যে বাংলাদেশি এই রাজনীতি আমাদের সমাজের এক মৌলিক একটা বিষয়, এবং যত পরিবর্তন হয়েছে বা যত বেশি রাজনৈতিক ভাবে এই বাংলাদেশের ভূখণ্ডের জনগণ সক্রিয় ছিল, আমার মনে হয় ভারতের বা এই দক্ষিণ এশিয়ার অন্য কোন অঞ্চলের লোকজন এত বেশি একটিভ ছিল না।
ধন্যবাদ রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আমাদেরকে শেষ করতে হচ্ছে আসলে।
সচেতনতা কিন্তু একটা মৌলিক বিষয়, এবং এই সচেতনতাটাও কিন্তু আরেকটা কারণ তৈরি করছে যে কেন আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক সকলের অংশ।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে আসার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।